ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রে যদিও কোভিড-19 সংক্রমণ অব্যাহত রয়েছে এবং এই রোগে মৃত্যুর সংখ্যা এখনো বেড়ে চলেছে, হোয়াইট হাউস করোনা ভাইরাস বিষয়ক টাস্ক ফোর্স বিলুপ্ত করার কথা ভাবছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এটা নিশ্চিত করে বলেছেন যে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নেতৃত্বাধীন টাস্ক ফোর্স বিলুপ্ত করা হবে। অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্সে একটি কারখানা পরিদর্শনকালে ট্রাম্প সংবাদদাতাদের বলেন, মাইক পেন্স এবং টাস্ক ফোর্স দারুণ কাজ করেছে, কিন্তু এখন আমরা অন্য কথা ভাবছি, আর সেটা হচ্ছে সুরক্ষা সহ সবকিছু চালু করার বিষয়টি। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনা ভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 12 লক্ষ ছাড়িয়ে গেছে, যা কিনা বিশ্বের যে কোনো দেশের তুলনায় বেশি, আর যুক্তরাষ্ট্রে প্রাণহানির সংখ্যাও 70,000-এর বেশি। ট্রাম্প স্বীকার করেন যে স্বাস্থ্য সংকট এখনো শেষ হয়নি, তবে তিনি বলেন তার কথায় আমরা আমাদের দেশকে আগামী 5 বছর বন্ধ রাখতে পারি না। করোনা ভাইরাস মহামারীতে যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রচন্ড ক্ষতি হয়েছে, 3 কোটিরও বেশি আমেরিকান বেকারত্বের কথা জানিয়েছেন। হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাজেট মঙ্গলবার জানান যে তিনি আশঙ্কা করছেন এপ্রিল মাসে এই বেকারত্বের হার 16% এমনকি 20% হতে পারে। তিনি সিএনএন কে বলেন, এই বেকারত্বের হার মহামন্দার সময়কার বেকারত্বের হারের পর সবচাইতে বেশি হবে। এদিকে ইউরোপের অধিকাংশ দেশে কার্যকলাপ এই সপ্তাহ থেকে খুলে দেওয়া হচ্ছে, তবে নতুন আচরণবিধি দেওয়া হচ্ছে, মুখে মাস্ক এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। সুইডেন হচ্ছে ইউরোপের একমাত্র রাষ্ট্র যারা কিনা শাটডাউনের নির্দেশ মানেনি, তবে সেখানেও নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা কমে আসছে। চীন, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামে কঠোরভাবে লকডাউন প্রয়োগ করায় তেমন কেউ আর আক্রান্ত হয়নি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াও এই সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে, তবে জাপান এখনো এই সংক্রমণ থেকে বেরিয়ে আসতে পারেনি এবং সেখানকার প্রধানমন্ত্রী শিনজো আবে সে দেশে জরুরি অবস্থার মেয়াদ এ মাসের শেষ নাগাদ বাড়িয়েছেন। জাতিসংঘের মহাসচিব আজ বলেছেন যে পৃথিবীর 100 কোটি প্রতিবন্ধী মানুষ করোনা ভাইরাসের সবচেয়ে বেশি অসুবিধার শিকার হবেন এবং বলেন যে এই কোভিড-19 প্রতিকার ও প্রতিরোধের জন্য তাদেরকে সমান সুযোগ পেতে হবে। মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন যে এই মহামারীর ফলে দেখা যাচ্ছে যে মানুষ কতখানি প্রান্তিক হয়ে পড়ছে এবং এর ফলে অসাম্য আরো গভীর হচ্ছে, যে অসাম্যের শিকার হচ্ছে প্রতিবন্ধী মানুষ, আর এতে যুক্ত হয়েছে দারিদ্র, সহিংসতার পরিমাণ বৃদ্ধি, অবহেলা এবং দুর্ব্যবহার। এ ব্যাপারে তার ভিডিও বার্তার পাশাপাশি জাতিসংঘের একটি প্রতিবেদনও প্রকাশ করা হয়, যাতে বলা হয়েছে যে প্রতিবন্ধীদের সংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার 15% এবং যাদের বয়স 60 বছরের বেশি তাদের 46% প্রতিবন্ধী। তিনি বলেন, যাদের এমনিতেই স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের জন্য কোভিড-19 মারাত্মক রূপ নিতে পারে এবং তাদের মৃত্যুর আশঙ্কা বৃদ্ধি করতে পারে। তাছাড়া প্রতিবন্ধী ও বৃদ্ধ ব্যক্তি যারা বিভিন্ন পরিচর্যা কেন্দ্রে বসবাস করছেন তারা আরো ঝুঁকির মুখে থাকতে পারেন। গুতেরেস বলেন, কোনো কোনো দেশে বৈষম্যমূলক ভাবে স্বাস্থ্য পরিচর্যা দেওয়া হয়, যেমন বয়স, জীবনের মান বা মূল্য অথবা প্রতিবন্ধী হওয়ার ধরনের উপর ভিত্তি করে। তিনি বলেন, আমরা এটা চলতে দিতে পারি না, আমাদেরকে প্রতিবন্ধী লোকজনের জন্য এই দুর্যোগের সময় স্বাস্থ্য পরিচর্যা এবং জীবন রক্ষা পদ্ধতির সমান অধিকার দিতে হবে। ওই প্রতিবেদনে এই সংক্রমণ থেকে প্রতিবন্ধীদের রক্ষা করার ব্যবস্থা গ্রহণের রূপরেখা বর্ণনা করা হয়েছে এবং লকডাউন, শারীরিক দূরত্ব বজায় রাখা আর একাকী থাকার ব্যবস্থার কথাও বলা হয়েছে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশে প্রতিদিন করোনা ভাইরাসের শনাক্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সরকারের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সেখানে নতুন করে আরো 790 জন এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন। ওই একই সময় 3 জন করোনা ভাইরাসে মারা গেছেন। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর কাছে।
বাংলাদেশের একটি বৃহৎ ঔষধ কোম্পানি ভ্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালস করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিশ্রুতিশীল ঔষধ রেমডেসিভির উৎপাদনে যাচ্ছে। এ মাসেই পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে বলে এই কোম্পানির চিফ অফিসার রব্বুর রেজা জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের গিলিয়ার্ড সায়েন্সেস এই ঔষধের মূল প্রস্তুতকারী। কোভিড-19 রোগের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা দেখিয়েছে রেমডেসিভির। গিলিয়ার্ডের নিজস্ব পরীক্ষায় দেখা গেছে যে এই ঔষধ সেবনে রোগীদের পরিস্থিতির উন্নতি হয়েছে। এরপর গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঔষধ কর্তৃপক্ষ এই ঔষধের আপৎকালীন ব্যবহারের অনুমতি দিয়েছে। ভ্যাক্সিনকোর চিফ অফিসার রব্বুর রেজা বলছেন, প্রথমে এ দেশে এই ঔষধ সরবরাহ করা হবে। মানুষের শিরায় প্রবেশ করিয়ে এই ঔষধ প্রয়োগ করতে হয়। গুরুতর অসুস্থ রোগীদের জন্য 5 থেকে 11 ডোজ ঔষধের প্রয়োজন হতে পারে। বলা হয়েছে রোগের তীব্রতার উপর নির্ভর করবে রোগীর কতটুকু ঔষধ প্রয়োজন হবে। রেমডেসিভির উৎপাদনের প্যাটেন্ট রয়েছে গিলিয়ার্ডে। তাদের এই ঔষধ প্রস্তুতের একচেটিয়া সত্ত্ব রয়েছে, তবে আন্তর্জাতিক বাণিজ্য আইন অনুযায়ী বাংলাদেশ সহ জাতিসংঘ স্বীকৃত স্বল্পোন্নত দেশগুলো এসব প্যাটেন্ট বা সত্ত্ব অগ্রাহ্য করতে পারবে, ফলে এসব দেশ সহনীয় মূল্যে ঔষধ উৎপাদন করতে পারে। ওদিকে গত 24 ঘন্টায় 790 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন 3 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 11,719 জন, মারা গেছেন 186 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা 6,771টি। পরীক্ষা করা নমুনার মধ্যে 790 জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। আগামীকাল থেকে বাংলাদেশের সব মসজিদ খুলে দেওয়া হবে। এক সরকারি ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগে সীমিত পরিসরে মসজিদে নামাজের ব্যবস্থা ছিল। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ওদিকে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন যে আজ বুধবার ভারতে মোট করোনা ভাইরাসের শনাক্ত ব্যক্তির সংখ্যা 49,000-এরও বেশি। গত 24 ঘন্টায় 2,958 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ওই একই সময় সারা দেশে আরো 126 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে মৃতের সংখ্যা এখন 1,694 জন।
গত মঙ্গলবার দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 47,000-এর কাছাকাছি ছিল। আজ বুধবার তা এক লাফে 49,000-এর গণ্ডি পেরিয়ে গেল। গত 24 ঘন্টায় 2,958 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন 49,391 জন। গত 24 ঘন্টায় সারা দেশে 126 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা এখন 1,694 জন। স্বাস্থ্যমন্ত্রকের হিসাব বলছে ইতিমধ্যেই 14,183 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। সারা দেশের নিরিখে করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে মহারাষ্ট্রে। সেখানে 15,525 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 617 জনের, সুস্থ হয়েছেন 2,819 জন। এরপরেই রয়েছে গুজরাট, সেখানে করোনা আক্রান্তের সংখ্যা 6,245 জন, মৃত্যু হয়েছে 368 জনের, সুস্থ হয়েছেন 1,381 জন। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি, সেখানে আক্রান্ত 5,104 জন, 64 জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন 1,468 জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যার নিরিখে তামিলনাড়ু 4,058 জন আক্রান্ত হয়েছেন, রাজস্থানে আক্রান্ত হয়েছেন 3,158 জন, মধ্যপ্রদেশে 3,049 জন আক্রান্ত হয়েছেন, উত্তরপ্রদেশে 2,880 জন, অন্ধ্রপ্রদেশে 1,717 জন, পাঞ্জাবে 1,451 জন, পশ্চিমবঙ্গে 1,344 জন ও তেলেঙ্গানা কেরলে 502 জন আক্রান্তের মধ্যে ইতিমধ্যে 462 জন সুস্থ হয়ে উঠেছেন, সেখানে মৃত্যু হয়েছে 4 জনের।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকার বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ম্যারিল্যান্ডে আমার বাসভবন থেকেই। ব্রিটেনে করোনা ভাইরাসে শনাক্ত রোগীর প্রাণহানির সংখ্যা সম্পর্কে হালনাগাদ সরকারি হিসেবে দেখা যাচ্ছে। সেখানে এই সংখ্যা 32,000-এরও বেশি, যা কিনা ইটালিকেও ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পরই করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে এখন ব্রিটেনের অবস্থান। সেখানকার জাতীয় সংখ্যাতত্ত্বের দপ্তর এবং স্থানীয় স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া নতুন করে আক্রান্তের এই হিসেব সরকারের দৈনিক হিসেবের মধ্যে নেই। সরকারি হিসেবে প্রাণহানির সংখ্যা এখন 29,427 জন। এই সংখ্যাও ইতালির চেয়ে বেশি। গতকাল ইতালি জানায় যে সেখানে করোনার কারণে মোট 29,316 জন প্রাণ হারিয়েছে। তবে যা যুক্তরাষ্ট্রের প্রাণহানির সংখ্যার চেয়ে কম। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক র‍্যাব আন্তর্জাতিকভাবে তুলনা করার বিপক্ষে কথা বলেন। তিনি বলেন, বিভিন্নভাবে মৃতের সংখ্যা গণনা করা হয়। তিনি ডাউনিং স্ট্রিটের সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখন যে উপাত্ত প্রকাশ করি তাতে সব রকমের পরিস্থিতিতে এ রোগে সব মৃত্যুর সংখ্যা দিয়ে থাকি যা অন্যান্য দেশগুলো করে না। র‍্যাব এই প্রাণহানিকে বিশাল এক দুঃখের ঘটনা বলে উল্লেখ করেন এবং বলেন, এই পরিমাণে মৃত্যু তার দেশ আগেই কখনো দেখেনি। মঙ্গলবারের হালনাগাদ করা হিসেবে দেখা যাচ্ছে যে 24 এপ্রিল পর্যন্ত ব্রিটেনে 32,313 জন মারা গেছেন, যা কিনা ইউরোপে সবচেয়ে বেশি প্রাণহানি। যুক্তরাষ্ট্র সরকারের একজন শীর্ষ বিজ্ঞানী আগামী সপ্তাহে কংগ্রেসে সাক্ষ্য দেবেন। এর আগেই তিনি সতর্কীকরণ বিষয়ক সংশ্লিষ্ট বিভাগে এ মর্মে অভিযোগ দায়ের করেছেন যে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত প্রস্তাব এবং কোভিড-19 এর বিরুদ্ধে আরো কঠোরভাবে সাড়া দিতে তিনি যে চাপ দিতেন সেজন্য কর্মকর্তারা তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেন। কংগ্রেস উইমেন অ্যানা এশো বলেন, বিজ্ঞানী রিক ব্রাইটের এই অভিযোগ করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন যেভাবে সাড়া দিয়েছে সে নিয়ে গুরুতর উদ্বেগের সূচনা করেছে। তাছাড়া তিনি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিচর্যা বিভাগের মন্ত্রী অ্যালেক্স আজার এবং সহকারী মন্ত্রী রবার্ট ক্যাডলেকেরও সাক্ষ্য গ্রহণ করতে চান। এশো বলেন, এতে অভিযোগ করা হয়েছে যে এই মহামারীর সময় আমেরিকানদের স্বাস্থ্য রক্ষা চাইতে প্রশাসন চাটুকারিতা এবং অভ্যন্তরীণ দলাদলি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ে। এশো বলেন, ডক্টর ব্রাইটের অভিযোগ পরীক্ষা করে দেখা দরকার। ব্রাইট তার অভিযোগে বলেন যে ক্যাডলেক তার ইউনিট বায়োমেডিক্যাল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির উপর চাপ দেন যে তারা যেন এমন ঔষধ এবং টিকার জন্য অর্থ বিনিয়োগ করে এই রোগ রোধে যার কোনো বৈজ্ঞানিক গুরুত্ব নেই, যেমন ম্যালেরিয়ার ওষুধ এর মধ্যে পড়ে। ওই অভিযোগে বলা হয় যে প্রেসিডেন্ট ট্রাম্পের জোরাজুরির মুখে স্বাস্থ্য বিভাগ যে বিষাক্ত ওষুধকে ব্যবহার করার উপর গুরুত্ব আরোপ করতে থাকে তার সামনে ডক্টর ব্রাইট অসহায় বোধ করেন। তবু তিনি আমেরিকান জনগণকে জরুরি ভিত্তিতে এই কথা জানানোর প্রয়োজন মনে করেন যে এই ওষুধের ব্যাপারে অপর্যাপ্ত তথ্য উপাত্ত রয়েছে যে এটি কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মুসল্লিদের দেখা গেছে যে তারা সরকারি আদেশ অমান্য করে মুখে মাস্ক না পরেই মসজিদে প্রবেশ করছে। ইরানের কর্তৃপক্ষ বেশ কয়েকটি শহরে যেখানে এখনো মনে করা হচ্ছে করোনা ভাইরাস রয়েছে সেখানকার মসজিদগুলো আবার খুলে দিয়েছে। দক্ষিণে কারমান প্রদেশে ইরানি নেটওয়ার্ক IRIB সম্পৃক্ত একটি সম্প্রচার চ্যানেলের টেলিভিশন প্রতিবেদনে দেখা গেছে ওই প্রদেশের 3টি শহর রুদবার, খানুজ এবং মানুজানের মসজিদে নারী পুরুষরা মাস্ক ছাড়াই নামাজ পড়ছেন। কেবলমাত্র সেখানকার রিগান এলাকার মসজিদে দেখা গেছে মুসল্লিরা মাস্ক পরে শারীরিক দূরত্ব বজায় রাখার সরকারি নির্দেশ মান্য করেই 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। অনেক মুসলমান ইসলামী রেওয়াজ অনুযায়ী কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়তে দাঁড়ান। গত রোববার এক ঘোষণায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশের 132টি অঞ্চলে মসজিদগুলো আবার খুলে দেওয়ার ঘোষণা দেন, যে অঞ্চলগুলোকে তারা সাদা এলাকা বলে ঘোষণা করেছেন। কর্মকর্তারা বলছেন সেখানে করোনা ভাইরাসের হুমকি খুব সামান্যই, তবে ওই সিদ্ধান্তে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখার শর্ত দেওয়া হয়েছিল যা অনেকেই মানছেন না। রুহানি মধ্য এপ্রিল থেকে ইরানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেন যখন তিনি নতুন স্বাস্থ্যবিধি মেনে চলে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেন। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত দেশ এবং ইরানের স্বাস্থ্য বিভাগ বলছে যে বিপদ এখনো সেখানে কাটেনি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
করোনা উত্তর বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তার একটি ছক এঁকেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। একই সঙ্গে বিশ্ব পরিস্থিতির উপরও আলোকপাত করেছেন। তার মতে অবশ্যই বিশ্ব অতিমারী পূর্ব পরিস্থিতির দিকে যাবে না। এখানে তিনি দুটি মত দিয়েছেন। একটা মত হচ্ছে, এই দুর্যোগের অভিজ্ঞতা থেকে আমরা বুঝব যে দেশের সার্বজনীন সামাজিক নিরাপত্তা কত প্রয়োজন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা কতটা দরকার, বহুত্ববাদ ও পরিবেশ বান্ধব উন্নয়ন কতটা জরুরি, আর দেশকে শক্তিশালী করার জন্য মত প্রকাশের স্বাধীনতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা আবশ্যক। দেশে দেশে ভিন্ন পরিস্থিতি হতে পারে। দ্বিতীয় মত হচ্ছে, বিশ্বে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার আগে যে পরিস্থিতি ছিল, যেমন অর্থনীতি নিম্নগামী ছিল, বহুপক্ষীয় অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছিল, পরিবেশ সুরক্ষা দুর্বল হচ্ছিল, বাড়ছিল বৈষম্য। ডক্টর দেবপ্রিয় মনে করেন, এই নেতিবাচক প্রবণতা আরও বাড়বে, বিশ্ব একটি নিয়ন্ত্রিত ও শক্তিশালীদের ইচ্ছাভিত্তিক অবস্থায় পরিণত হবে, সহযোগিতার বদলে আগ্রাসী মনোভাব প্রাধান্য পাবে। ডক্টর দেবপ্রিয় বাংলাদেশের ক্ষেত্রে চারটি রূপকল্পের ছক তৈরি করেছেন। ভয়েস অফ আমেরিকার এই সংবাদদাতাকে এই অর্থনীতিবিদ বলেন,
বাংলাদেশের জন্য চারটি কল্পচিত্র আমি উত্থাপন করেছি। একটি হতে পারে যে এই মুহূর্তে দেশের ভিতরে যারা ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী যাদের প্রাধান্য আছে, তাদের আধিপত্য আরো বৃদ্ধি পেতে পারে। আরেকটা হতে পারে যে আমাদের দেশে একটি নজরদারি ভিত্তিক নিয়ন্ত্রিত সমাজ সৃষ্টি হতে পারে, যেটা অনেক ক্ষেত্রে নিবর্তনমূলক হতে পারে। আর তৃতীয় সম্ভাবনা যেটা থাকে, সেটা হলো একটি সদাশয় কর্তৃত্ববাদী সরকার হতে পারে, যেখানে সরকার ভালো কাজ করে আবার নিজের মতো করেই চলে। আর চতুর্থ তো হতে পারে যে বিকাশমান যে আর্থসামাজিক শক্তি আছে, সেই শক্তিগুলোকে জাতীয়ভাবে একত্রিত করে সেইটার একটা রাজনৈতিক ঐক্য সৃষ্টি করে আগামী দিনে আমরা এগোতে পারি।
ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশ কোন পথে যাবে সেটা দেশের নেতাদের দূরদর্শিতা ও প্রচলিত রাজনীতির চলমানতা এবং নাগরিকদের বিশেষ করে মধ্যবিত্তের মনোভাবের উপর অনেকখানি নির্ভর করবে। তিনি বলেন, বাংলাদেশের মধ্যবিত্তরা নিগ্রহের শিকার হচ্ছেন, কারণ বাংলাদেশে কোনো সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা নেই, তাদের জন্য কোনো বিমা নেই, তাদের জন্য পেনশন নেই। ডক্টর দেবপ্রিয় বলেন, আগামী দিনের অর্থনীতি অত্যন্ত দুর্যোগপূর্ণ হবে, এটা পারি দিতে হবে দক্ষতার সাথে, সমস্ত শক্তিকে সম্পৃক্ত করা এতে প্রয়োজন হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে পোস্ট দেওয়ার অভিযোগে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুস্তাক আহমেদকে রাজধানী ঢাকা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। রাজধানীর রমনা থানা পুলিশের তরফে বুধবার এ তথ্য জানিয়ে বলা হয়েছে, জনগণের মধ্যে করোনা মহামারী নিয়ে ও সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র্যাব 11 জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে যে মামলা দায়ের করেছে, তাদের মধ্যে আহমেদ কবির কিশোর ও লেখক মুস্তাক আহমেদও রয়েছেন। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তাদের মধ্যে গ্রেপ্তার হওয়া এই দুজন ছাড়াও যারা রয়েছেন তারা হলেন তথ্য প্রযুক্তিবিদ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করা প্রতিষ্ঠান রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া, মিনহাজ মান্নান এবং প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, শাহেদ আলম, সায়ের জুলকান নাইন, আশিক ইমরান, ফিলিপ সুমাখার, স্বপন ওয়াহিদ ও ব্লগার আসিফ মহিউদ্দিন। এদিকে রাষ্ট্রচিন্তার পক্ষ থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে, তাদের সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়াকে মঙ্গলবার বিকেলে ঢাকার বাড্ডা এলাকায় তার বাসভবন থেকে আটক করেছে র্যাব। সংবাদ সম্মেলনে রাষ্ট্রচিন্তার সদস্য হাসনাত কাইয়ুম অবিলম্বে দিদারুলের মুক্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় তারা জনগণকে সাথে নিয়ে আন্দোলন শুরু করবেন। তিনি আরো বলেন, দিদারুলকে এমন এক সময় তুলে নেওয়া হয়েছে যখন তিনি করোনা ভাইরাস মহামারীর কারণে কষ্টে থাকা দরিদ্র মানুষের মাঝে রাষ্ট্রচিন্তার ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালন করছিলেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
ভারত সরকার বিদেশিদের জন্য নির্দিষ্ট কয়েকটি ধরনের ছাড়া সব রকম ভিসা আপাতত বাতিল করে দিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ ও লকডাউনের জন্য এখন ভারতের মাটিতে আন্তর্জাতিক বিমান নামা নিষেধ, এখান থেকে বিদেশে যাওয়ার বিমানও ছাড়ছে না, কাজেই এই মুহূর্তে ভিসার কোনো দরকারই নেই বলে জানানো হয়েছে। এমনকি ভারতীয় বংশোদ্ভূত বিদেশি নাগরিক যাদের কাছে ওসিআই বা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ অনাবাসী ভারতীয় নাগরিকদের জন্য স্থায়ী ভিসাপত্র, যাতে প্রায় পাসপোর্টের মতোই সব রকম সুযোগ সুবিধে পাওয়া যায়, যতবার খুশি দেশের বাইরে যাওয়া যায় এবং বিদেশ থেকে দেশে আসা যায়, বিদেশে যতদিন খুশি থাকা যায়, শুধুমাত্র ভারতে ভোট দেওয়া যায় না, সেই ভিসাও আপাতত স্থগিত রাখা হয়েছে। বলা হয়েছে যতদিন না আবার আন্তর্জাতিক উড়ান চালু হচ্ছে ততদিন পর্যন্ত ওই ভিসা যাদের আছে তাঁরাও তা ব্যবহার করতে পারবেন না। তবে যেসব বিদেশি নাগরিক ভারতে বেড়াতে কিংবা চিকিৎসার জন্য কিংবা পড়াশুনোর জন্য অথবা অন্য কোনো দরকারি ব্যবসায়িক কাজে এসে হঠাৎ লকডাউন হয়ে যাওয়ায় দেশে ফেরত যেতে পারেননি, তাদের জন্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক বিশেষ ব্যবস্থা নিয়েছে। সেই অনুযায়ী ইতিমধ্যে তাদের ভিসা ফুরিয়ে গেলেও যতদিন না আন্তর্জাতিক উড়ান আবার চালু হচ্ছে ততদিন এবং তারপরেও 30 দিন পর্যন্ত ওই ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে আলাদা করে কোনো আবেদন করার দরকার হবে না, এটা এদেশে আটকে পড়া বিদেশিদের জন্য একটা বড় স্বস্তি এনে দেবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দীপঙ্কর চক্রবর্তী, আরেকটি রিপোর্ট।
ভারতের জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একজন প্রথম সারির হিজবুল মুজাহিদিন কমান্ডার মারা গিয়েছেন, তার নাম রিয়াজ নাইকু। এর আগে যিনি হিজবুল কমান্ডার ছিলেন সেই বুরহান ওয়ানি নিহত হওয়ার পর নাইকুই ছিলেন ওই জঙ্গি গোষ্ঠীর সবচেয়ে বড় নেতা। তার নেতৃত্বে সেখানে অনেক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ানদের ওপর হামলা হয়েছে, অনেকে মারা গিয়েছেন। গত 3-4 দিন ধরে কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ অত্যন্ত বেড়ে গিয়েছে এবং লকডাউন চলাকালে সেটা আরও বেশি প্রকট হয়ে উঠেছে। গত রবিবার থেকে আজ বুধবার পর্যন্ত দফায় দফায় বেশ কয়েকটি সংঘর্ষ ঘটেছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলোর এবং ইতিমধ্যেই 2টি ঘটনায় 8 জন সেনা অফিসার ও জওয়ান নিহত হয়েছেন। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের মধ্যে একজন সাধারণ মানুষ মারা গিয়েছেন। এর মধ্যে গতকালই জম্মু ও কাশ্মীর প্রশাসন প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টির নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে আটক রাখার মেয়াদ আরও 3 মাস বাড়িয়ে দিয়েছে। আর আজ প্রশাসন বলেছে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় আপাতত কাশ্মীর উপত্যকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হলো। ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ মেহবুবা মুফতির এই আটকের মেয়াদ আরও বাড়ানোর তীব্র নিন্দা করে আজ বলেছেন এটা অত্যন্ত নিষ্ঠুর একটা কাজ এবং পুরোপুরি অযৌক্তিক। আসলে ওকে কথা বলতে দিতে সরকার চায় না। ইতিমধ্যে সরকারের অস্বস্তি আরও বেশ খানিকটা বাড়িয়ে অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির 3 জন নামি ফটোগ্রাফার দার ইয়াসিন, মুক্তার খান ও চান্নি আনন্দ কাশ্মীর উপত্যকার দৈনন্দিন জীবনের মর্মস্পর্শী কিছু ছবি তুলে এ বছরের পুলিৎজার পুরস্কার পেয়েছেন। তাদের ছবিতে কাশ্মীরের এখনকার অবস্থা তুলে ধরা হয়েছে, যাতে বোঝা যাচ্ছে কাশ্মীরের সাধারণ মানুষ কতটা দুর্দশার মধ্যে রয়েছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
গোটা বিশ্বকে সন্ত্রস্ত করে তুললেও করোনার উৎস ও মতিগতি এখনো রহস্যে ঢাকা। তার গতিপথের সুলুক সন্ধান পেতে তীব্র শ্বাসকষ্ট এবং ইনফ্লুয়েঞ্জার মতো জ্বরের উপসর্গের নজরদারি শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেই নজরদারির নথি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশ কয়েকটি স্বাস্থ্য জেলায় থাবা বসানোর জন্য তোড়জোড় করছে করোনা। এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা জেলা স্বাস্থ্য আধিকারিকদের সতর্ক করে দিয়ে জানিয়েছেন এখন থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেখানে উপসর্গ নেই সেখানে আদৌ নজরদারি হচ্ছে কিনা সেই প্রশ্ন তোলার পাশাপাশি যেখানে জ্বর শ্বাসকষ্টের রোগী বেশি আসছেন সেখানে নজরদারি আরও জোরদার করতে বলেছে রাজ্যের স্বাস্থ্য ভবন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যেই ফেসবুকে জানিয়েছেন গত 7ই এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত রাজ্যে 5,57,00,000 মানুষের উপর সমীক্ষা চালিয়ে ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন উপসর্গের রোগীদের চিহ্নিত করা হয়েছে। 91,500 জনের ILI উপসর্গ এবং 872 জনের সারি উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে 375 জনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে, 62 জনের করোনা সংক্রমণ হয়েছে। 60,000 আশাকর্মী এই সমীক্ষা চালিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আবারও অনুরোধ, বিধি নিষেধে মেনে চলুন, বড়দের কথা শুনতে হবে, অকারণে বাইরে বেরোনো চলবে না, ঘরে অত্যন্ত প্রয়োজনীয় ওষুধপত্র আছে কিনা সে ব্যাপারে নিশ্চিন্ত থাকুন।
আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন।
কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিনজন। বুধবার ভোরে নীলার রঙ্গিখালী গহীন পাহাড়ে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে পুলিশের পাঁচজন সদস্যও আহত হয়েছেন বলে দাবি পুলিশের। নিহত তিনজন টেকনাফ উপজেলার নীলা রঙ্গিখালী ইউনিয়নের আব্দুল মজিদের পুত্র সৈয়দ আলম, তার ভাই নুরুল আলম এবং একই এলাকার সব্বির আহমদের পুত্র আব্দুল মোনাফ। ঘটনাস্থল থেকে 18টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 200টি গুলি এবং 55,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বলে জানিয়েছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস বলেন, নিহতরা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা রোহিঙ্গা ডাকাতদের সাথে মিলে ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করে আসছিল।
রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম অপহৃত ভিকটিম সহ তার আরো কিছু সহযোগী অপরাধী সহ রঙ্গিখালী পাহাড়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র সহ অবস্থানের সংবাদ জানতে পেরে অসংখ্য পুলিশ সহ আমি উক্ত পাহাড় ঘেরাও করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম এবং সহযোগীরা পুলিশকে গুলি করলে পুলিশ সদস্যরা আহত হয়। পাঁচজন পুলিশ সদস্য আহত হয়। অতঃপর পুলিশও তার যানবাহন মাল রক্ষার্থে পুলিশও গুলি করে। অভিপক্ষের গোলাগুলিতে তিনজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়। উক্ত স্থান থেকে 11টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়। বিপুল সংখ্যক ইয়াবা এবং গুলিও উদ্ধার করা হয়। উক্ত স্থান থেকে পুলিশের ড্রেস সদৃশ্য কিছু ড্রেস এবং বিজিবির ড্রেস সদৃশ্য কিছু ড্রেস উদ্ধার করা হয়
বলছিলেন প্রদীপ কুমার দাস। 2018 সালের 4 মে থেকে সারা দেশে মাদক বিরোধী অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত কথিত বন্দুকযুদ্ধে কক্সবাজারে 236 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 82 জনই রোহিঙ্গা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
প্রতিবছর বর্ষা এলেই সামান্য বৃষ্টিতে কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানিতে তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। জলাবদ্ধতার কবল থেকে নগরবাসীকে রক্ষা করতে 2 বছর আগে নেওয়া হয় প্রায় 5,600 কোটি টাকার প্রকল্প। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA-কে। ইতিমধ্যে প্রকল্পের কাজ শুরু হলেও করোনার প্রভাবে বন্ধ হয়ে গেছে প্রকল্পের কার্যক্রম, ফলে ভরাট হয়ে গেছে নগরীর অধিকাংশ নালা নর্দমা এবং খাল, বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ, খালগুলি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। এই অবস্থায় বর্ষা শুরুর আগে ভরাট হয়ে যাওয়া নালা নর্দমা পরিষ্কারের দাবি তুলেছেন নগরবাসী।
এলাকাবাসীর পক্ষ থেকে আমি দাবি করব এই খালগুলো যেন পুনরুদ্ধার করা হয়, যা যেখানে তারা দখল করে রেখেছে খালগুলো যাতে পুনরুদ্ধার করা হয়, এটাই আমাদের এলাকাবাসীর দাবি।
ভূমিদস্যুদের হাত থেকে খালগুলো মুক্ত করে আবার যাতে আমরা চট্টগ্রামের মানুষ যাতে সুন্দরভাবে বর্ষাকালে যাতে চলাফেরা করতে পারি সে আশাই ব্যক্ত করছি।
কারো কাছে কোনো প্রভাবশালী মানুষের কাছে যাতে শীতল প্রদর্শন করা না হয়, যেখানে যে অবস্থা আছে সেখানে সে অবস্থায় এই নালাটা ওখানে নিয়ে যায়।
এদিকে ভরাট হয়ে যাওয়া নালা নর্দমা দ্রুত পরিষ্কারের উদ্যোগ নেওয়া না হলে বর্ষায় চট্টগ্রামে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদ আশিক ইমরান।
খালগুলো দীর্ঘদিন পানি চলাচলে প্রতিবন্ধতা থাকার ফলে সেগুলো অনেকাংশেই পলিথিন এবং প্লাস্টিক পরিপূর্ণ হয়ে অনেকটাই বদ্ধ অবস্থা সৃষ্টি হয়েছে, যার ফলে ডেঙ্গু মশার উৎপাত। এবং এগুলো যদি এখনই পরিষ্কারের ব্যবস্থা নেওয়া না হয়, বিকল্প পানি চলাচলের ব্যবস্থা এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবিলম্বে ক্রাশ প্রোগ্রাম করে এই সমস্ত খাল এবং নালাগুলোকে পরিষ্কার করার জন্য একটা ব্যবস্থা নিতেই হবে, অন্যথায় ভয়াবহ জলাবদ্ধতার শিকার হবে চট্টগ্রাম।
নানা জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা সমস্যা হলেও প্রকল্পটি দ্রুত শেষ করার কথা বলছেন প্রকল্প পরিচালক কাজী হাসান বিন শামস।
চট্টগ্রামের যে জলাবদ্ধতা সেটা খুবই জটিল একটা প্রক্রিয়া, এটা ঢাকার চেয়েও জটিল। বিকজ এখানে 2-3টে ফ্যাক্টর আছে, একটা হচ্ছে জোয়ারের পানি আসে, তারপর ধরেন এখানে পাহাড় থেকে যে ফিল্ট্রেশনটা হচ্ছে এটার ফলে আমাদের খালগুলো ভরাট হয়ে যাচ্ছে। সো আমাদের প্রজেক্টটা একটু খুব জটিল টাইপের, এবং এখানে যদি আপনি আমাদের কয়েকটা কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্ট যদি আমরা না করি, যেমন খালের সম্প্রসারণ করতে হবে, খালের পাশে রাস্তা ওয়াকওয়ে করতে হবে এবং স্লুইস গেটগুলো করতে হবে প্রত্যেকটা খালের মুখে, এই কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত পুরোদমে সফলতা পাবে না।
এর মধ্যে প্রকল্পটির 25% কাজ শেষ হয়েছে বলে জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ। করোনা পরিস্থিতির উন্নতি হলে প্রকল্পের কাজে গতি বাড়বে বলেও জানান তিনি।
এটা সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ডিভিশনে কাজটা করতেছে, এটা এই পর্যন্ত প্রায় 25% কাজ শেষ হয়েছে। আপনারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন এবং ড্রেনগুলি সম্প্রসারণ করতেছে, খালগুলি সম্প্রসারণ করতেছে, এখন ওনারা দেওয়ালের রিটেইনিং ওয়াল এগুলি কাজ আরম্ভ করছে, পাইলিং রিটেইনিং ওয়াল এগুলো আরম্ভ করছে।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মির্জা ইস্কান্দর মিয়া নামে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল 11টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। মারা যাওয়া ইস্কান্দার মিয়ার বাড়ি চট্টগ্রাম মহানগরীর সরাইপাড়া এলাকায়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে 9 জনের মৃত্যু হল। এদিকে গেল 24 ঘন্টায় 113 জনের নমুনা পরীক্ষার পর 13 জনের শরীরে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। ফজদারহাটের BITIDতে এই নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা 116, এর মধ্যেই মারা গেছেন 9 জন। এছাড়া চট্টগ্রামের ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে 122 জনের নমুনা পরীক্ষার পর 22 জনের শরীরে কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের অধিকাংশের বাড়ি লক্ষ্মীপুর এবং নোয়াখালীতে। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। NTV-তে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। RTV-তে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন VOA 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বিশেষ বিমানযোগে স্বদেশে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কোভিড-19 জনিত উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদেরকে দেশে ফিরিয়ে নেবার জন্য ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউ ইয়র্ক ও লস এঞ্জেলেসের বাংলাদেশ কনসুলেটের সঙ্গে সমন্বয়পূর্বক কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে। এই ফ্লাইটটি 14 অথবা 15 মে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার সম্ভাবনা রয়েছে। এর আগে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস, নিউ ইয়র্ক এবং লস এঞ্জেলেসে বাংলাদেশ কনসুলেট জেনারেলের ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রে কোভিড-19 উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদেরকে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিক তাঁদের নিজ নিজ খরচে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রত্যাশায় আবেদন করেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফ্লাইটের ইকোনমি ক্লাসে টিকিটের আনুমানিক মূল্য $2,200 হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আসুন শোনা যাক আসানুল হকের এই প্রতিবেদনটি।
দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে আজকে যোগ দিচ্ছেন বাংলাদেশে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আয়াত এডুকেশন। এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক দম্পতি তাহসিন আমান এবং নুসরাত আমান, আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন?
ভালো আছি, থ্যাংক ইউ।
ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন?
ভালো আছি, ধন্যবাদ। আমি জানি যে আয়াত এডুকেশন এখন বর্তমান একটা সংকটের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে এবং আয়াত এডুকেশন বিভিন্ন ধরনের কাজ করে থাকে। খুব সংক্ষেপে আপনারা যদি একটু বলেন যে আপনারা ঠিক কি ধরনের কাজ করছেন।
আয়াত এডুকেশনে আমরা যে কাজটা করছিলাম, এখানে আমাদের তিনটা পার্ট রয়েছে। আমাদের একটা নার্সিং কলেজ রয়েছে, আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে যেখানে আমরা ভোকেশনাল ট্রেনিং দিই এবং আমরা প্যালিয়েটিভ কেয়ার নিয়ে কাজ করি। তো আমরা সবসময় যেটা চেষ্টা করেছি যে উই ট্রাই টু ব্রিং বেস্ট আপনার অফ কানেকশনস অ্যান্ড নলেজ ফ্রম অ্যাব্রড। তো আমাদের নার্সিং কলেজে যেমন আমরা পার্টনার করেছি সিমন্স ইউনিভার্সিটির সাথে বস্টন ম্যাসাচুসেটসে এবং তারা আমাদের নার্সিং স্টুডেন্টদেরকে ট্রেন করছে। আমাদের প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আমরা যে সিরিয়াস ইলনেস নিয়ে প্যালিয়েটিভ কেয়ার নিয়ে এন্ড অফ লাইফ কেয়ার নিয়ে আমরা যে কোর্সেসগুলো করি এখানে হার্ভার্ড প্রফেশনালসরা থাকেন, ওনারা আমাদেরকে অ্যাসিস্ট করেন, ওনারা প্রায় আসেন। তো
এই যে আপনি বলছেন প্যালিয়েটিভ কেয়ার, এটা একটু বুঝিয়ে বলবেন যারা এটা ইংরেজিতে বললে হয়তো অনেকে বুঝবেন না।
এটা একটু আমি বলছি, প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে ইট ইজ এ ডিসিপ্লিন অফ মেডিসিন, এটা একটা সাইন্টিফিক্যালি প্রুভেন পার্ট অফ মেডিসিন। কিন্তু প্যালিয়েটিভ কেয়ার ইজ নট আ ড্রাগ, প্যালিয়েটিভ কেয়ার হচ্ছে একটা সিরিয়াস ইলনেস, একটা রোগী যখন একটা সিরিয়াস ইলনেস নিয়ে ডায়াগনোসড হয় ওনার যে সিমটমসগুলি হয়, ওনার যে পেইনগুলি হয়, ওনার যে শকটা হয়, সেগুলোকে কিভাবে স্মুথভাবে আমরা ট্রানজিশন করতে পারি সো দ্যাট উনি ওনার অন্যান্য ট্রিটমেন্টের সাথে উনি যাতে ভালো থাকেন, ওনার আশাটা যাতে বেঁচে থাকে, রিয়েলিস্টিক হোপটা যাতে বেঁচে থাকে, সেভাবে যাতে উনি কন্টিনিউ করতে পারেন উইথ দ্য পাথ অফ লাইফ। সো প্যালিয়েটিভ কেয়ার ইজ সামথিং উইচ ওয়েন ইউজড অ্যালং সাইড অ্যান্ড ইন এডিশন টু কনভেনশনাল মেডিকেশন মেথডস, ফর এক্সাম্পল কেমোথেরাপি ইন কেস অফ ক্যান্সার, palliative care and palliative medicine at that point helps the person live better and have a better management of pain and symptoms and suffering. So that eta choto kore jodi palliative care niye boli
acha kintu mul mul byapar ta hocche je ei kotha gulo kintu bangla ektu bolte hobe.
Okay, palliative care apner palliative care hocche jokhon ekta rogir কোনো ডায়াগনোসিস হয় যে ওনার খুব সিরিয়াস একটা অসুখ ধরা পড়েছে, তখন তো এটা এরকম হয় না যে আপনি একটা প্লেনে বসে আছেন, ফ্লাই করছেন, তারপর হঠাৎ করে একটা প্রবলেম হলো, ইঞ্জিনে প্লেনটা 10,000 feet নেমে গেল থাম করে। তো যখনই একটা একজনকে বলা হয়, যেরকম আমাকে যদি এখন একজন ডাক্তার বলেন যে আপনার থার্ড স্টেজ ক্যান্সার, সো আপনার এখন কি করতে হবে, তো এক্স্যাক্টলি দ্যাটস দ্য ফিলিং যে আমার তখন কি করার আছে। সেই মুহূর্তে আমাদের দেশে যেটা হয় যে আমাদের দেশে কিন্তু নন কমিউনিকেবল ডিজিজেস অনেক বেড়ে গিয়েছে এবং আমাদের ক্যান্সার, হার্ট ফেলিয়ার, ডায়াবেটিসের রেট অনেক বেড়ে গিয়েছে এবং অনেক সময় দেখা যায় যে অনেক লম্বা সময় ধরে আমাদের রোগীরা, সাধারণ মানুষরা অনেক সাফার করছে। সেটার জন্য তার যেরকম একটা সাইকোলজিক্যাল সাফারিং হচ্ছে, তার একটা ফিনান্সিয়াল সাফারিংও হচ্ছে। অনেক সময় অনেক সার্জারি করা হয়, অনেক ট্রিটমেন্ট করা হয় যেগুলো হয়তো আলটিমেটলি কোয়ালিটি অফ লাইফটাকে বেটার করে না, সাফারিংটাকে বাড়ায়, খরচটাকে বাড়ায়, কিন্তু সে একটা মানুষ কিভাবে বাঁচতে চায় সেই হোপটাকে হয়তো ইম্প্রুভ করে না। প্যালিয়েটিভ কেয়ার বা প্যালিয়েটিভ মেডিসিন স্পেশালিস্টরা যেটা করেন, ওনারা হচ্ছে যে একটা পেশেন্টকে আশাটাকে বাঁচিয়ে রেখে পেশেন্টের যে কি ইচ্ছা বা ওনার কি জিনিস যেগুলো ওনার জন্য ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করে, একটু কথা বলা, একটু মানুষটা সম্বন্ধে জানা, নট জাস্ট ডিজিজটা সম্বন্ধে বাট মানুষটা। যেখানে আমাদের হোপ হচ্ছে যে নট অনলি যে আমরা আমাদের এখান থেকে ইনস্টিটিউশন থেকে কোয়ালিটি নার্সেস গ্রাজুয়েট করে বের হবে, বিকজ আমাদের অ্যাফিলিয়েশন আছে একটা আমেরিকান ভেরি রেপুটেড নার্সিং ইউনিভার্সিটির সাথে, কিন্তু আমরা এটার সাথে সাথে আমাদের দেশের নার্সিং কমিউনিটিকে এলিভেট করতে চাই। বা নার্সিং কমিউনিটিকে যদি আপনি এলিভেট না করেন তাহলে কিন্তু দেশের স্বাস্থ্যসেবাকে আপনি টোটালি ইম্প্রুভ করতে পারবেন না। আর আমাদের দেশে নার্সদের তো আপনি জানেন যে নার্স হওয়াটা একটু সবাই ওটাকে অত রেসপেক্টেবল চোখে দেখে না। আমাদের দেশে কিন্তু ছেলে মেয়েদের এখনো যদি আপনি স্কুলে জিজ্ঞেস করেন যে কি হতে চাও, সবাই কেউ কিন্তু বলবে না যে আমি নার্স হতে চাই, হয়তো ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, অন্য অনেক কিছু, নার্সটা বলবে না, কারণ আমরা সমাজে ওভাবে নার্সদের দেখি না। তো আয়াত এডুকেশন আমরা নার্সদের এডুকেশনের সাথে সাথে আমরা নার্সিং প্রফেশনের ইমেজটাকে বিল্ড আপ করতে চাই এবং সেই ক্ষেত্রেই আমরা কাজ করে যাচ্ছি।
আচ্ছা, তো এখন এই বর্তমান সংকটে আমি জানি যে আপনারা বিভিন্ন বিদেশের বিভিন্ন রকম যারা নাকি এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন এই সেবাগুলো যাতে আরো ভালোভাবে দেয়া যায়, সেটা ব্যাপারে আপনারা ঠিক কি করছেন, কিভাবে এই সেবাটাকে আরো ভালোভাবে দেওয়ার ব্যবস্থা করছেন?
আসলে এখন যে সিচুয়েশনটা যাচ্ছে নোভেল করোনা ভাইরাসের যেটা দেখছি আমরা, আসলে ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আসলে নো ওয়ান নোজ এক্স্যাক্টলি যে কিভাবে আমাদের এটাকে হ্যান্ডেল করতে হবে। সো হোয়াট উই হ্যাভ ডান, আমরা আপনার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমরা একটা ইনফরমেশন সেশন সেট আপ করেছি যেটা আমাদের ওয়াইডার অডিয়েন্স হচ্ছে গিয়ে নার্সেস অ্যান্ড ডক্টর্স, তাদের কাছে আমরা নিয়ে যাচ্ছি ইন্টারন্যাশনালি কারা দেশে বিদেশে কিভাবে হ্যান্ডেল করছে। ডাক্তার্স অ্যান্ড নার্সেস ফ্রন্টলাইনে যারা আছেন তারা আমাদের অনলাইন সেশনে আসছেন, তারা তাদের বেস্ট প্র্যাকটিসেস এবং এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করছেন।
আমি একটু একটু স্পেসিফিক ভাবে যে আমরা যেটা করছি, যেটা তাহসিন বলল, একটা প্ল্যাটফর্মের থ্রুতে আমরা গ্লোবালি বেস্ট প্র্যাকটিসেস যেখানে হচ্ছে, ফর এক্সাম্পল আপনি আমেরিকার কথা জানেন, তো বস্টন ইজ ডুইং ভেরি ওয়েল, অস্ট্রেলিয়া অ্যাজ এ কান্ট্রি ইজ ডুইং ফেনোমেনাল, অ্যান্ড দেন WHO তো আছেনই, এবং আমরা সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার অন্যান্য জায়গায়, ইউরোপে যারা এটাকে ভালোভাবে হ্যান্ডেল করেছে ওনাদের কাছে যাচ্ছি এবং ওনাদের নলেজটা আমরা নিয়ে আসছি। ফর এক্সাম্পল গত পরশুদিন আমরা একটা সেশন করলাম যেখানে একজন ইমার্জেন্সি ডক্টর যিনি একটা টিম লিড করেন, ওনার কাছে আমাদের প্রশ্ন ছিল আমাদের দেশে তো ইনাফ রিসোর্সেস নেই, PPE বলেন বা পার্সোনাল প্রোটেকশন অন্য গাইডলাইন, এই সেক্ষেত্রে আমাদের ডাক্তার নার্সরা কি করতে পারে, অন্য অনেক দেশেই নেই কিন্তু আমাদের দেশে হয়তো আরেকটু বেশি এই এটা, বা আমাদের দেশের মতো অন্য অন্য রিসোর্স কনস্ট্রেন্ট এরিয়াতে। তো একটা জিনিস ওনাদের সাথে কনভারসেশনে আমরা শিখলাম যে PPEটা যারা হয়তো অ্যাডভান্স জায়গায় ডাক্তাররা তিনবার চেঞ্জ করছে, একবার হসপিটালে যে একটা পরে বাড়ি থেকে বের হচ্ছে হসপিটালে যে ওটা চেঞ্জ করছে বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু ব্রিং যে বাইরের ইনফেকশন যাতে হসপিটালে না নিয়ে আসে, আবার চেঞ্জ করে আপনার রোগীর কাছে যাচ্ছে, রোগীর সাথে দেখা করার পরে দিনের শেষে বাড়িতে আসার আগে আবার সেই PPEটা চেঞ্জ করে ফেলে রেখে নতুন একটা PPE পরে উনি বাড়িতে আসছে, সো দ্যাট উনি হসপিটালের জামটা রাস্তায় আনছে না, রাস্তার জামটা বাড়িতে আনছে না। তো আমাদের দেশে তো সেটা একটু ডিফিকাল্ট, শুধু আমাদের দেশে না অনেক দেশেই এটা একটু ডিফিকাল্ট, কারণ আমাদের এত এরকম ইকুইপমেন্টস নেই বিকজ উই আর নট প্রিপেয়ার্ড। সো এই সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের ডাক্তার নার্স যারা আছেন ওনারা তো দুই সেট কাপড় বাড়ি থেকে নিয়ে বের হতে পারেন ব্যাগের ভিতরে, যে একটা পরে আমি বাড়ি থেকে বের হলাম, হসপিটালে ঢুকে আমি ওই কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় পরে নিলাম যাতে বাইরের রোগটা আমি হসপিটালে না নিয়ে আসি, এবং হসপিটালে রোগী দেখার পরে আমি আরেকবার চেঞ্জ করে আরেকটা কাপড় পরে বাড়িতে গেলাম যাতে আমি হসপিটালের জার্মটা বাড়িতে না নিয়ে যেতে পারি। দিস ইজ এ সিম্পল এক্সাম্পল। আরেকটা ফর এক্সাম্পল, একজন কোয়েশ্চেন করছিল যে যেহেতু ডাক্তার নার্সদের টার্গেটেড সিম্পল থিংস, যে একটা প্রেগনেন্ট নার্স বা একটা প্রেগনেন্ট ডাক্তার সে যখন COVID-19 ডিউটিতে অ্যাসাইন্ড হয় তার অ্যাডিশনাল কি প্রিকশন নিতে হবে, বিকজ এটা তো একটা মেন্টাল স্ট্রেস তাই না, তো সে জায়গার মধ্যে তার কি করার আছে। সে যেরকম একটা ওনারা খুব সুন্দর একটা কথা বললেন যে যখন একজন প্রেগনেন্ট হয় তখন কিন্তু তার ফার্স্ট অফ অল মনে রাখতে হবে that person is having another life inside of her, so uni onar je shomoye chuti niyaar kotha tar theke 3 soptaho age uni chuti ta jonno claim korben 3 soptaho age uni maternity leave e chole jaben.
Tahsin Aman ebong Nusrat Aman, apnader dujonke oshongkho dhonnobad amader shomoy deyar jonno.
Apnake onek onek dhonnobad, thank you, bhalo thaken, shustho thaken, nirapode thaken.
Ebar amra shunbo একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করছেন তাহিরা কিবরিয়া।
সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আজকে আমাদের সঙ্গে স্কাইপে যোগ দিয়েছেন লেবাননে অবস্থানরত বাংলাদেশি আমেরিকান অর্পণ মুনির। পারিবারিক সূত্রে তিনি গত কয়েক বছর ধরে লেবাননে রয়েছেন। লেবাননের গুরুত্ব অন্যরকম, জিওপলিটিক্যালি বা ভূ রাজনৈতিক দিক থেকে এর গুরুত্ব রয়েছে। এক তো লেবাননে প্রচুর সংখ্যক বহুকাল থেকে শরণার্থী রয়েছেন, যারা মূলত সিরিয়ার থেকে এসেছেন। তাদের অবস্থায় এবং বাংলাদেশি অনেক কর্মী রয়েছেন যারা গৃহস্থলীর কাজ করেন, তো আপনি কি একটু সার্বিকভাবে বলবেন যে লেবাননের অবস্থাটা কিরকম এখন?
আমি আরেকটু আগে থেকে বলি, গত বছরের শেষ দিকে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ কিছু কিছু জায়গায় প্রোটেস্ট শুরু হয়েছিল লেবাননে, তারপরে এটা পুরো দেশ জুড়ে প্রোটেস্ট বেশ কয়েক মাস চলেছে। লেবাননের অর্থনৈতিক, ইকোনমিক, পলিটিক্যাল সিচুয়েশন বেশ কিছুদিন ধরে বেশ ডিফিকাল্ট। কিন্তু আপনি যে যা বলছেন, রেফিউজিজ, শরণার্থী বা বাইরে থেকে যারা কাজ করতে আসে, বাংলাদেশি আছে, ওয়েস্ট আফ্রিকানস আছে, ইস্ট আফ্রিকানস আছে এবং এশিয়ার অন্যান্য দেশের মানুষও আছে এখানে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে কাজ করতে আসে। তো এরা ধরেন সোসাইটির সবচেয়ে নিম্ন স্তরে, বিকজ তাদের শিক্ষার দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে তারা রিয়েলি দে আর দ্য বটম অফ দ্য সোসাইটি। তো তাদের উপরে সবচেয়ে বেশি এফেক্ট ডেফিনেটলি পড়ছে। আমার চেনা পরিচিতের মধ্যে একজন বন্ধু আছে, উনি একজন এনজিওর জন্য কাজ করে, একটি এনজিওর জন্য কাজ করে। উনি আমাকে বলেছেন যে পুরো এনজিও কমিউনিটি এবং জাতিসংঘের কমিউনিটি তারা বেসিক্যালি একটা এমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করছে। ক্যাম্পের মানুষ বা যারা আছেন সিরিয়ান হোক, প্যালেস্টিনিয়ান হোক, রেফিউজি হিসেবে এই দেশে, এবং বাংলাদেশি তো প্রচুর আছে। লকডাউনের আগে প্রত্যেক দিনই রাস্তাঘাটে, দোকানে বাংলাদেশিদের সাথে দেখা হতো। আমাদের রাস্তায় একজন ভদ্রলোক ছিলেন যে এই এরিয়াতে উনি মিউনিসিপ্যালিটির ক্লিনিং ক্রুর সাথে কাজ করতেন। তো উনাকে আমি এখন প্রায় দু মাস ধরে দেখছি না। এই লকডাউন শুরু হওয়ার ঠিক আগ থেকে উনি বুঝতে পারছিলেন যে সিচুয়েশনটা বদলাচ্ছিল এবং উনি ভাবছিলেন যে দেশে চলে যাবেন। এই বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে অসংখ্য বাংলাদেশি, আমি পড়েছিলাম সামওয়ার বিটুইন 500 to 2,500, কয়েকদিনের মধ্যে বাংলাদেশ এম্বাসির বাইরে তারা কিউ দিয়ে, লাইন দিয়ে ওয়েট করছিলেন আপনার এক্সিট ভিসা নিতে। তো তারা আসলে অবৈধভাবে লেবাননে রয়েছে। আমার ধারণা যে দু মাস আগে যদি এই পরিস্থিতি ছিল, এখন তাহলে নিশ্চয়ই আরো খারাপ অবস্থা সবার।
এবং আমরা যতটা জানি যে কার্ফিউ দেওয়া হচ্ছে, সেই বিষয়টা একটু বলবেন?
প্রায় দু মাস আগে শুরু হয়েছে আমাদের লকডাউন। প্রাথমিকভাবে শুধু স্কুল বন্ধ করা হয়েছিল, তারপর থেকে শুরু হয়েছিল পাবলিক ভেনিউস, ধরেন শপিং সেন্টার বা ক্লাবস, নাইট ক্লাব, তারপরে আস্তে আস্তে রেস্টুরেন্টদেরকে ডিসকারেজ করা হয়েছিল খোলা থেকে, তারপরে সিনেমা, মিউজিয়াম, থিয়েটার, এগুলো সব বন্ধ করা হলো ধরেন প্রায় ছ সপ্তাহ আগে। তারপরে বেসিকলি একটা পুরোপুরি নন এসেনশিয়াল সব কিছু বন্ধ, পাবলিক ইউটিলিটি বাদে, এবং সুপার মার্কেট, ফার্মাসি, বেকারি এবং মাছ মাংসের দোকান ছাড়া। তার সাথে কারফিউ সন্ধ্যা 7টা থেকে ভোর 5টা পর্যন্ত। এটাকে এই গত মাসে এটাকে একটু রিল্যাক্স করা হয়েছে, যে এখন যেহেতু রমজানের মাস শুরু হয়েছে, যেহেতু মানুষজন ফ্যামিলি দেখতে চাচ্ছে, নিজেদের পরিবারের মধ্যে হয়তো এখানে এক বাসা থেকে আরেক বাসা যেতে চাচ্ছে, কারফিউটাকে এখন রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত করা হয়েছে। দুদিন কি তিন দিন আগে লেবাননের সরকার ঘোষণা করেছে একটা 5 step বা 5 phase রিওপেনিং। তো প্রাথমিকভাবে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, ফার্মস, বিভিন্ন প্রোডাকশন সেক্টরের অর্গানাইজেশন এগুলো খুলছে। তো প্রত্যেক সপ্তাহে এটাকে রিএভ্যালুয়েট করা হবে যে এটা ঠিকভাবে অগ্রসর হচ্ছে কিনা। এবং জুনের প্রথম দিকে আমরা যতদূর জানি যে সব স্কুল খুলে যাবে।
এখন রমজান চলছে, সম্মান রয়েছে লেবাননে, তো মসজিদগুলোতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? তারা কি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে?
আমি যতদূর জানি যে আমার মনে হয় এই সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করা হচ্ছে পাবলিকলি, কিন্তু আমি ঠিক জানি না আসলে রিয়েলি কি হচ্ছে, কারণ আমরা বাসার বাইরে যাচ্ছি না, তো আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমার ধারণা যে লেবানিজরা পছন্দ করে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে। লেবাননের অনেক মানুষ আছে যারা লেবাননের বাইরে কাজ করে, অনেকে এক শহর থেকে আরেক শহরে গিয়ে কাজ করে, কিন্তু আমি জানি যে স্যাটারডে বা সানডে উইকেন্ডের একটা দিন প্রায় প্রত্যেকে তাদের মা বাবা খালা চাচা সবার সাথে জড়ো হয়ে অ্যাটলিস্ট লাঞ্চ বা ডিনারের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। এটা খুবই কমন প্র্যাকটিস ইন লেবানন, ধারণা যে এটা চলছে, কিছুটা হয়তো কমেছে, মানুষ কিছুটা চেষ্টা করছে, কিছুটা বাধাও পাচ্ছে, কারণ সপ্তাহে মাত্র 3 দিন গাড়ি ব্যবহার করা যাবে এবং লাইসেন্স প্লেট অনুযায়ী আপনার যদি লাস্ট নাম্বারটা অড হয় সপ্তাহের 3 দিন নির্ধারিত আছে, এবং যদি ইভেন হয় তাহলে সপ্তাহের অন্য 3 দিন নির্ধারিত আছে যে আপনি গাড়ি ব্যবহার করতে পারবেন, আর সানডেতে কোনো গাড়ি ব্যবহার করা যাবে না। তো তাতে হয়তো মানুষজন পাচ্ছে না ছেলেও জড়ো হতে।
তো আপনারা অনেকদিন লকডাউন অবস্থায় রয়েছেন, তো আপনাকে জিজ্ঞাসা করতে চাচ্ছি আপনি কিভাবে সময় কাটাচ্ছেন?
না, আমি বুঝতে পারছি যে মানসিক দিক থেকে একটা এফেক্ট হচ্ছে, যেমন হয়তো ঘুম ভালো হচ্ছে না, কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করছি যে নিউজ একটু কম দেখতে, নিউজ একটু কম পড়তে, কারণ সারাদিনই এগুলা ফলো করা যায় ছেলে। এবং একদিক থেকে মনে রাখতে হবে যে আমাদের আমাদের ফ্যামিলিতে আমরা কেউ অ্যাকচুয়ালি ডিরেক্টলি এফেক্টেড না, কেউ এখন অসুস্থ হই নাই। এবং লেবাননের মতো ছোট দেশে যেখানে মেডিকেল ফেসিলিটিস এর ক্যাপাসিটি কম, তো বাসায় থাকাটাই ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা বোর্ড হই বা ফ্রাস্ট্রেটেড হই আর যাই হই, কিন্তু সময় কেমনে কেমনে কেটে যাচ্ছে, কিন্তু প্রত্যেক দিন কী করলাম না করলাম সেটা আর ঠিক মনে থাকছে না।
অর্পণ মুনির, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ সো মাচ।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্রের কৃষকরা উৎপাদন চালিয়ে যাওয়া সত্ত্বেও খাদ্য সরবরাহ ব্যবস্থা চাপের মুখে রয়েছে, অর্থাৎ চাহিদা অনুযায়ী খাদ্য উৎপাদন হচ্ছে না। কোভিড-19 মহামারী চলাকালীন বহু আমেরিকান বাড়িতে রান্না করছেন। আমেরিকার দুগ্ধজাত পণ্য যেখানে উৎপাদন হয় সেই উইসকনসিন রাজ্যে আমাদের সংবাদদাতা কেন ফারাবো এই প্রতিবেদনটি করেছেন এবং জানাচ্ছেন যে দোকানে কিছু শেলফ খালি থাকলেই তার মানে এই নয় যে দেশে খাদ্য সংকট দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ডেন এবং জেফারসন কাউন্টিগুলির একটি গ্রাম হল কেমব্রিজ। এই কেমব্রিজের বাইরে অবস্থিত দুগ্ধ খামারে টিনা হিঞ্চলি গরুদের দুধ খাওয়ানোর প্রতিদিনের রুটিনটি কিন্তু কোভিড-19 বন্ধ করে দিতে পারেনি। উইসকনসিনের ডেইরি কৃষক টিনা হিঞ্চলি বলেন, এখানে দুধের বিশাল চাহিদা রয়েছে। ঐতিহাসিকভাবে উইসকনসিনের বিখ্যাত পনির শিল্প ব্যবসায় হিঞ্চলি এবং তার পরিবার প্রায় 90% দুধ সরবরাহ করে থাকেন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে অন্যান্য ক্ষেত্রের মতো আমেরিকান জীবনে এই পনির শিল্প যথেষ্ট অসুবিধার মধ্যে পড়েছে। উইসকনসিনের ডেইরি থেকে টিনা হিঞ্চলি আরো বলেন, এই করোনা ভাইরাসের সংক্রমণে মহামারীর কারণে যখন সমস্ত রেস্তোরাঁ, স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ, তখন বৃহত্তর বাণিজ্যিক ব্যবহারের জন্য দুধের প্রায় 70% দিয়ে যে পনির তৈরি করা হতো সেই উৎপাদন কিন্তু বন্ধ করে দিতে হয়েছিল, কেননা বাণিজ্যিক চাহিদা অনেক কমে গিয়েছিল। হিঞ্চলি বলেছেন যে খাদ্য শিল্পে হঠাৎ করে ক্রেতাদের আচরণে যদি পরিবর্তন আসে তবে তা মেটাতে কিন্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে মালপত্র সরবরাহ করতে অনেক সময় লেগে যায়। যেমন সুপার মার্কেটের জন্য পনিরেরও বিভিন্ন প্যাকেজিং এর প্রয়োজন হয় এবং সেটা সরবরাহের চাহিদাও বাড়িয়ে দেয়। তিনি আরো বলেন, 40 পাউন্ডের পনিরের ব্লক থেকে সরু সরু করে স্ট্রিং পনিরে রূপান্তরিত করতে অনেক সময় লেগে যায়। তেমনি ভাবে মাখনের ক্ষেত্রেও ছোট ছোট 100 গ্রামের প্যাকেট ছাড়াও অন্যান্য ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাঝারি ওজনের অর্থাৎ 500 গ্রামের মাখনও প্যাকেজিং করতে হয় এবং এগুলির যোগান দিতে কিন্তু অনেক সময় লেগে যায়। যুক্তরাষ্ট্রে উইসকনসিন রাজ্যের রাজধানী ম্যাডিসনে অবস্থিত উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের ডেইরি পলিসি অর্থাৎ দুগ্ধ নীতি বিশ্লেষণের পরিচালক জনের কাটা পনির কিনতে চাইবে। তারা বড়জোর 1 পাউন্ড ওজনের ব্যাগ কিনবেন। সুতরাং আপনি যদি 5 পাউন্ড পনিরের শেলফে 1 পাউন্ড ব্যাগ রেখে দেন সেটা হবে না, আপনাকে আলাদা আলাদা শেলফে এর সরঞ্জাম করতে হবে। মার্ক স্টিফেনসন আরো বলেন, আমাদের এই শিল্পে যে পণ্যগুলো আগে যেখানে উৎপাদন করা হতো সেখান থেকে এই লকডাউনের সময় যেখানে বিক্রি করতে হচ্ছে সেই স্থানে স্থানান্তরিত করতে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করতে হচ্ছে এবং সেই কারণে কিছু কিছু দ্রব্য ক্রেতারা এখন পাচ্ছেন না। কিন্তু স্টিফেনসন বলেন যে এটাকে তিনি একটা সাময়িক সমস্যা হিসেবেই দেখছেন এবং বলেন যে আগে যে পরিমাণে খাবার উৎপাদিত হতো এখনো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই একই পরিমাণ মানে খাবার উৎপাদন করা হচ্ছে এবং সাধারণত সব ক্রেতাদের জন্যই তা পাওয়া যাচ্ছে। ইলিনয়ের কৃষক ব্রায়ান ডাঙ্কান বলেন, আমি মনে করি খামারে প্রচুর পরিমাণে পশু রয়েছে। অর্থাৎ তিনি বলতে চাইছিলেন যে তার কাছে পোর্ক অর্থাৎ শুকরের মাংস যেখানে প্রসেস করা হয় সেই সব কেন্দ্রগুলিকে ব্যস্ত রাখার জন্য অনেক শুকরের যোগান রয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় একটি শুকরের মাংস প্রসেসিং অথবা প্রক্রিয়াকরণ কেন্দ্র রয়েছে যেখানে সমগ্র যুক্তরাষ্ট্রের প্রায় 5% শুকর প্রসেসিং করা হয়। কিন্তু করোনা ভাইরাসের মহামারীর সময়ে লকডাউনের কারণে এগুলি বন্ধ রাখতে বাধ্য করা হয়েছিল। কোভিড-19 মহামারীর কারণে মাংস কাটা এমনকি প্রসেসিং স্থগিত রাখার পরেও কিন্তু মাংস জাতীয় পণ্যগুলি দীর্ঘমেয়াদি কোনো ঘাটতি হবে না, একথাই মনে করেন ব্রায়ান ডাঙ্কান। তিনি আরো বলেন, আমি এখনো নিশ্চিত যে আমাদের সরবরাহকারীরা এবং আমাদের প্যাকাররা অর্থাৎ যারা আমাদের প্যাকিং এর কাজে নিয়মিত সাহায্য করে থাকেন তারা মুদি দোকানগুলিকে মজুত রাখার জন্য জিনিসগুলো যথাযথভাবে সরবরাহ করতে পারবেন এবং কোনো সাময়িক এবং স্বল্পমেয়াদী কিছু বিঘ্নের মুখোমুখি হলেও তাদের কাজকর্মের যে ব্যবস্থা চালু রয়েছে সেগুলি কিন্তু স্থানীয় মুদি দোকানগুলিতে খাবার পৌঁছে দিতে সক্ষম হবে। উইসকনসিনের ডেইরি ফার্ম থেকে টিনা হিঞ্চলি বলেন, যে কোনো পণ্য আমাদের যথেষ্ট পরিমাণে রয়েছে কিন্তু এই মুহূর্তে সমস্যা হলো প্যাকেজিং। কিছু না হলেও টিনা হিঞ্চলি বলেছেন যে এই মুহূর্তে তার ডেইরি অপারেশন খুব বেশি রকম দুধ উৎপাদন করছে। যদিও তিনি কোনো দুধ সেভাবে নষ্ট করছেন না, তবে তিনি এবং সারা দেশের অন্যান্য দুগ্ধ খামারের মালিকদের মতামত অনুযায়ী তাদের খামারগুলিতে পশুদের সংখ্যা হ্রাস করতে হতে পারে, কেননা তা না করা হলে বাজারে দুধের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে এবং সেগুলি নষ্ট হবে। এর কারণ হলো দুধের থেকে পনির মাখন ইত্যাদি তৈরি করার কেন্দ্রগুলি কিন্তু বন্ধ থাকার কারণে সেগুলি তৈরি করা যাবে না। টিনা হিঞ্চলি আরো বলেন, আমরা কিছু কিছু কাজের ক্ষেত্রে নতুন পদ্ধতি শিখছি, কারণ হলো ঠিক 1 মাস আগে আমরা এই কাজ যেভাবে করতাম লকডাউনের সময় কিন্তু সম্পূর্ণ অন্যভাবে কাজটা করতে হচ্ছে। কোভিড-19 মহামারী হওয়ার আগে আমেরিকানরা বাড়িতে খাওয়ার চেয়ে বাইরেই খাওয়া দাওয়া করে অনেক বেশি অর্থ ব্যয় করতেন, কিন্তু বর্তমানে অবস্থাটা একেবারেই উল্টো। অর্থাৎ তারা বাড়িতে নিজেরাই অনেক রান্না করছেন এবং তার ফলে খাদ্য সরবরাহকারীরা ক্রেতাদের চাহিদা পূরণ করতে হিমশিম খেয়ে যাচ্ছেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকে হায়দা সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.